উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ নিয়ে আমাদের উৎকণ্ঠার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে উগ্রবাদে আকৃষ্ট হচ্ছে তারুণ্য শক্তি, বিশেষত মুসলিম তরুণের একাংশ। সে যে কেবল মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষালয় শিক্ষিত তরুণ তরুণী তাই নয়, যারা খুব উঁচু মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিখেছেন তাঁদের মধ্যেও এই প্রবণতা ভয়াবহভাবে লক্ষণীয়। তবে তরুণী হোক কিংবা বয়সী মানুষই হোক, নিজের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে তা অপরের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই এই উগ্রবাদের সূত্রপাত। ইদানিং ধর্মে উগ্রবাদ কিভাবে আমাদের একটি সত্তার উপর একক প্রাধান্য বিস্তার করে সে সম্পর্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বার্ষিক উন্নয়ন প্রতিবেদন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান বলছেন,
ধর্মের ক্ষেত্রে যদি আমি মনে করি যে সব ধর্মাবলম্বীর একই অধিকার থাকা উচিত নয়, এবং আমি যে ধর্মের অনুসারী সেই ধর্মটি অন্য ধর্মের চাইতে শ্রেষ্ঠতর, এবং অন্যরা যদি এই ধর্মের অনুসারী না হয় তাহলে পরে তারা আমার শত্রু, এই একটা চরম অবস্থান যখন আমি নেব তখন ধর্মীয় উগ্রবাদ দেখা দেবে। আমরা জাতীয়তাবাদী উগ্রবাদের কথা জানি, আমরা জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা প্রত্যক্ষ করেছি, আমরা পরবর্তী সময় যারা শ্বেতাঙ্গ তাদের উগ্রবাদের কথাও আমরা জানি, এদেশেও জানি, ইউরোপেও আমরা জানি। সুতরাং এইভাবেই উগ্রবাদগুলো জন্ম নেয়, এগুলো হচ্ছে উগ্রবাদের কারণ। যখন আপনি একটা চরম অবস্থান গ্রহণ করছেন জাতিগত সত্তার দিক থেকে, ব্যক্তিগত সত্তার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, যেখানে আপনি মনে করছেন যে আপনার যতগুলো সত্তা আছে তার মধ্যে একটিকেই আপনি বেছে নিচ্ছেন এবং সেটিকেই আপনি শ্রেষ্ঠতম মনে করছেন, যারা তার মধ্যে না আসছে, তার অনুসারী না হচ্ছে, তাদেরকেই আপনি নিকৃষ্ট মনে করছেন, সেখানে দেখা যাবে যে এই উগ্রবাদটি আস্তে আস্তে বিস্তার লাভ করবে।
এই যে উগ্রবাদ বিশেষত ধর্মকে কেন্দ্র করে এক ধরনের বাড়াবাড়ি, সেটি বিস্ময়করভাবে একদল তরুণের মধ্যে দানা বেঁধে উঠেছে। বিস্ময়কর কারণ সাধারণত লক্ষ্য করা যায় যে তরুণরা ধর্মানুভূতি দ্বারা পরিচালিত হন না, কিন্তু ধর্মকে আশ্রয় করে তরুণ সম্প্রদায়ের একাংশের যে কর্মকাণ্ড সে সম্পর্কে পাকিস্তানের লাহোর থেকে সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক হাসান আসকারি বলছেন,
By the existing social and economic order of their own societies
হাসান আসকারি বলছেন, মনে হচ্ছে এর কারণ হলো তরুণ প্রজন্ম সম্ভবত তাদের নিজেদের সমাজের কিংবা দেশের চলমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় বেশ হতাশ হয়ে পড়েছিল, তাদেরকে এই আর্থসামাজিক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়নি, আর তখনই তারা উগ্রবাদীদের আবেদন দ্বারা প্রভাবিত হয়। তখন তো অধিকাংশ উন্নয়নশীল দেশ থেকে প্রতিদ্বন্দ্বী মার্ক্সবাদও উধাও, আর ঠিক তখন তরুণরা এই উগ্রবাদী মতাদর্শের বেড়াজালে আটকে পড়ে। তারপর আবার তাদের মতো কেউ কেউ সেই ব্যবস্থারই একটি অংশে পরিণত হয়, যারা হিংস্রতার মাধ্যমেই তাদের রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়িত করার চেষ্টা করছিল। প্রশ্ন উঠে আসে, যেমনটি একটু আগেই বলছিলাম, যে উগ্রবাদের এই নষ্ট আদর্শ কেবলমাত্র মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যেই সীমিত থাকেনি, এই ধারণা সম্প্রসারিত হয়েছে অন্যত্র মাদ্রাসার চার দেয়ালের বাইরে। সেই প্রসঙ্গে হাসান আসকারির বক্তব্য, হাসান আসকারি বলছেন যে সন্দেহ নেই যে মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সহিংসতা এবং ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতার শিক্ষা দিয়েছে, এবং গোড়াতে তারা এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরো ভাগেই থেকেছে, কারণ মাদ্রাসা থেকে আসা ছাত্রছাত্রীরা সন্ত্রাসীদের কাছে অনেকটা সহজলভ্য ছিল তাদের গোড়াকার ধর্মশিক্ষার কারণে। তবে পরবর্তী সময়ে এই উগ্রবাদ মাদ্রাসা থেকে বেরিয়ে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে। হয়তো এজন্য দায়ী এইসব শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ সমাজের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ, আর তখন মুসলিম দেশগুলোতে তরুণদের একাংশ এই ধর্মভিত্তিক পরিচিতির দিকে সরে আসে। ভারতেও আমরা লক্ষ্য করেছি ধর্মভিত্তিক মতাদর্শের বিস্তার। সুতরাং গোড়াতে যে উগ্রবাদী মতাদর্শ ধর্মীয় ক্ষেত্রেই শুধু আবদ্ধ ছিল, সেটি সমাজের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। তাই শেষ পর্যন্ত দেখা গেছে যে তরুণদের এক বিরাট অংশ হয় সরাসরি ধর্মীয় গোড়ামির দ্বারা প্রভাবিত হয়েছে, নয় তারা বিভিন্ন সূত্র থেকে এগুলো গ্রহণ করেছে, নিজেদের মধ্যে সংশ্লেষণ করেছে এবং উগ্রবাদের অংশই হয়ে গেছে। আবারও তাই ইচ্ছে করে সেই পুরনো জিজ্ঞাসাটাকে সামনে তুলে আনতে। তাহলে কি এটাকে সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বলা যায়?
Well, not really, although the religious circles describe this as clash of civilization. But I would not classify this as a clash of civilization, but somehow a kind of alienation.
এই প্রশ্নের জবাবে হাসান আসকারি বলেন যে যদিও ধর্মীয় মহল এটাকে সভ্যতার সংঘাত হিসেবে বর্ণনা করতে চায়, কিন্তু তিনি বিষয়টিকে ঠিক সভ্যতার সংঘাত হিসেবে সংজ্ঞায়িত করতে চান না। কোনো একভাবে বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্নতাবোধ, বিশেষ করে তরুণদের বিচ্ছিন্ন দৃষ্টিভঙ্গিকে এর জন্যে দায়ী করা যায়। কাজেই আপনি যখন আপনার সমাজের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, আপনি তখন উগ্রবাদীদের দ্বারা ব্যবহৃত হতে পারেন, নিজেও উগ্রবাদী হয়ে উঠতে পারেন। আর এই উগ্রবাদীদের একাংশ, যারা কিনা নিজেদের মতবাদ অপরের উপর জোর করে চাপিয়ে দিতে চায়, তারা যখন হাতে অস্ত্র তুলে নেয়, তখনই তারা সন্ত্রাসী বলে চিহ্নিত হয়। জঙ্গিবাদ প্রসঙ্গে বিশেষত এ সঙ্গে ধর্মকে এক করে দেখার বিষয় ঢাকায় তরুণ সম্প্রদায়েরই একজন সদস্যা আমাদের বললেন,
আমি তানজিনা প্রিথা, একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় জঙ্গি সম্পৃক্ততায় আমাদের সমাজের তরুণ সমাজের ছেলেমেয়েরা চলে আসছে, তার মূল কারণ হচ্ছে সহজ পথে আল্লাহর রাস্তায় কিভাবে যাওয়া যায়, এইভাবেই কিন্তু তাদেরকে মোটিভেশন দেয়া হচ্ছে। আর যখন একটি পরিবারের পুরুষ সদস্যরা এই জঙ্গি সম্পৃক্ততায় চলে আসছে, নারী সদস্যরাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে বা অনুপ্রাণিত হচ্ছে, যেহেতু আমার ভাই বা আমার স্বামী এই কাজটি করছে, তাহলে আমি যদি এই কাজটি করি তাহলে কিন্তু আমাকে সহজ পথে আমি আল্লাহর রাস্তায় যেতে পারছি। আসলে এই জায়গাটাতে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু তরুণ সমাজ বলেন, নারী সদস্য বলেন, কিংবা পরিবারের পুরুষ সদস্য বলেন, কেউই কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততায় আর আসবে না। আমাদের মূল সচেতনতার জায়গাটি তৈরি করতে হবে যে কাউকে হত্যা করে বা কারো প্রাণ নাশ করে কখনোই আমরা দিনের পথে আসতে পারবো না।
জঙ্গিবাদের এই ভ্রান্ত মতাদর্শ বর্তমান সময়ে যে বিশ্বব্যাপী দ্রুত প্রসারিত হয়েছে, এর কারণ বৈদ্যুতিন বিশ্বের ব্যাপক বিস্তার। এখন সবকিছুই যেন সহজেই হাতের মুঠোতে পাওয়া যায়। এই অভূতপূর্ব বৈদ্যুতিন উন্নয়ন যেমন বিশ্ববাসীর জন্য আশীর্বাদ, তেমনি তা কোনো কোনো ক্ষেত্রে অভিশাপ হয়ে উঠছে। এ নিয়ে কথা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির ফেলো তরুণ লেখক আসিফ ইমতিয়াজ রবির সঙ্গে।
বিশেষ করে এখন আমাদের যে অবাধ তথ্য প্রবাহের যুগ, ইন্টারনেটের যে যুগ, এই যুগে আমরা দেখি যে আমাদের ভালো বিশ্বাসগুলো যেমন আমরা দ্রুত সারা সমাজে বা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছি, আমাদের যে অপবিশ্বাসগুলো আছে সেটিও খুব দ্রুত গতিতে সারা বিশ্বে সারা সমাজে ছড়িয়ে যেতে পারছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের সভ্যতায় গিয়েছে, আমাদের সমাজে আমাদের জীবনে অনেক ধরনের স্বাচ্ছন্দ্য এসেছে। একই সাথে এটা অপশক্তিগুলোকে একটা সুযোগ করে দিয়েছে যে তাদের বিশ্বাস এবং তাদের অপশক্তিগুলোকে অতি দ্রুত এবং অতি সহজে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য। যে কারণে পৃথিবী যে প্রান্তেই আমরা থাকি না কেন এবং যত ভালো অবস্থায় থাকি না কেন, পৃথিবীটাকে যতক্ষণ পর্যন্ত না আমরা একটি সহনশীল, একটি সহিষ্ণু, একটি গণতান্ত্রিক সাম্যবাদী সমাজ ব্যবস্থার দিকে যতক্ষণ পর্যন্ত না যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না আমরা ঝুঁকি মুক্ত।
তাই বিশ্বায়ন আমাদের একই সূত্রে গেঁথেছে, সেটা যেমন সত্যি কথা, তেমনি সত্যি কথা এও যে বিশ্বায়নের কারণে দুষ্ট চক্ররা সুযোগ পেয়েছে বৈদ্যুতিন মাধ্যমে ধর্মের নামে এমন সব অসহিষ্ণু আদর্শ প্রসার ও প্রচার করার, যা বিশ্বে উগ্রবাদের উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে তুলছে। রবি যেমন বলছিলেন যে গণতান্ত্রিক ও সহিষ্ণু সমাজ ব্যবস্থা গড়ে উঠলে বিশ্বের মানুষ এই হিংসার উন্মাদনা থেকে মুক্তি পাবে নিশ্চিতভাবেই। উগ্রবাদের উৎকণ্ঠা থেকে উত্তরণের আশা রেখে আজকের সংকলন এখানেই বন্ধ করছি। আসছে রোববার আবারও এক প্রস্থ কথা হবে।